الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد على السلام حي على السلام
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
আমি সূরা বাকারার যে আয়াত তেলাওয়াত করেছি তার অনুবাদ হল, আল্লাহ কোন ব্যক্তির উপর সাধ্যাতীত দায়িত্বভার ন্যস্ত করেন না, সে যে ভালো কর্ম করবে তা তারই জন্য কল্যাণকর হবে এবং যা মন্দ কর্ম করবে তা তারই বিপক্ষে যাবে। হে আমাদের প্রভু, যদি আমরা ভুলে যাই বা ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তুমি আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রভু, তুমি আমাদের উপর এমন দায়িত্বভার অর্পণ করো না যা পূর্ববর্তীদের উপর তাদের পাপের কারণে অর্পণ করেছ। হে আমাদের প্রভু, তুমি আমাদের উপর এমন বোঝা চাপায় না যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদেরকে মার্জনা করো, আমাদের ক্ষমা করো এবং তুমি আমাদের উপর দয়া করো। তুমি আমাদের অভিভাবক, অতএব কাফের জাতির বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো। এই আয়াতের সূচনাতেই আল্লাহ তাআলা এটি স্পষ্ট করেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোন প্রাণের উপর তার যোগ্যতা বা সামর্থ্যের অধিক বা সাধ্যাতীত কোন বোঝা চাপান না। ওসুদ শব্দ যখন ব্যবহার হয় তখন তার সীমিত সাধ্য এবং সামর্থ্যকে সামনে রেখে শব্দ ব্যবহার হয়, ওসুদ বিস্তৃতি বা ব্যাপকতা। লাইক আল্লাহ নফসাদ থেকে এটি স্পষ্ট। কিন্তু আমি গত খুতবাগুলোতে বলেছি যে খোদার জন্য যখন ওয়াসে শব্দ ব্যবহার হয়, এটি খোদা তালার একটি নাম বা তার একটি গুণবাচক নাম। ওয়াসে শব্দের অর্থ হল সাধ্য বা সামর্থ্য, আর ক্ষমতার কোন সীমা নেই, সীমাবদ্ধতা নেই খোদার ক্ষেত্রে। খোদা যিনি সকল কামেল গুণাবলীর, যার সত্তায় সমাহার ঘটেছে, যিনি কামেল শক্তির অধিকারী, সেখানে তার শক্তি কুদরত এবং জ্ঞান এত ব্যাপক যে তা অকুল, তার কোনো কিনারা নেই। তাই এগুলো আয়ত্ত করার কোনো প্রশ্নই ওঠে না। এই আয়াতের বলাতে আমি কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব হযরত মসীহ মওউদের লেখার আলোকে। মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে তার শক্তি, তার সামর্থ্য এবং সাধ্যের দৃষ্টিকোণ থেকে তার উপর দায়িত্বভার অর্পিত হয়েছে। আল্লাহ তাআলা এমন কোন নির্দেশ দেন না যা পালন করা মানুষের জন্য সাধ্যাতীত বা মানুষের ক্ষমতাতীত, মানুষের ক্ষমতার বাহিরে, এমন কোন নির্দেশ খোদা দেন না। তাই খোদার নির্দেশাবলীর উপর আমল করার চেষ্টা করা মানুষের দায়িত্ব। এই চেষ্টা যদি করে তাহলেই মোমেন খোদা তালার সেই সমস্ত নেয়ামত লাভ করবে বা করতে পারে বা করার যোগ্য গণ্য হতে পারে যা খোদা করতে করার শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। ইসলামের সৌন্দর্য হল ইসলামের সমস্ত শিক্ষা মানুষের শক্তি সামর্থ্য এবং সাধ্যের ও সাধ্যের আলোকে সাধ্যের অধীনে দেয়া হয়েছে। এই শিক্ষা নির্দেশ দিয়ে প্রত্যেক ব্যক্তিকে নিজের কর্মের ফলাফল বা শাস্তি বা পুরস্কারের জন্য মানুষকে ইসলাম দায়ী আখ্যায়িত করে, দায়ী আখ্যা দেয়। আর ইসলাম কাণ্ড জ্ঞান বিবর্জিত এই দৃষ্টিভঙ্গি পেশ করে না যে পাপীদের জন্য এক নিষ্পাপ নবীকে অভিশপ্ত মৃত্যু বরণ করতে হবে আর কেয়ামত পর্যন্ত আগত সমস্ত পাপাচারীদের পাপের বোঝা তিনি বহন করবেন, তারা খোদার ইবাদতের ব্যাপারে উদাসীন থাকলেও কিছু যায় আসে না, কেননা এক নিষ্পাপ নবী এবং খোদার প্রেরিত তাদের এই পাপের জন্য, পাপ মোচনের জন্য অভিশপ্ত মৃত্যু বরণ করেছেন। ঠিক এমন ধারণার উপর কোরআনে করিম মানব প্রকৃতি সম্পন্ন এবং প্রজ্ঞাপূর্ণ কি নির্দেশ দিয়েছে দেখুন। কোরআন বলে যে খোদার নির্দেশ, খোদার শিক্ষা বা খোদার আদেশ ও নিষেধ প্রত্যেক ব্যক্তির সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে দেয়া হয়েছে। আর মানুষের নেক কর্ম কর্ম বা সৎকর্ম করার চেষ্টা, সৎকর্ম করার চেষ্টার অর্থ এই নয় যে কেউ নেক কর্ম করে সে সম্পূর্ণভাবে নিষ্পাপ হয়ে গেছে বা পাক হয়ে গেছে আর কোন ত্রুটি বিচ্যুতি তার বাকি থাকতে পারে না। কারণ হাদিসে আছে যে শয়তান মানুষের শরীর রক্ত প্রবাহের মতো ধাবমান, অনেক এমন ভুল ভ্রান্তি হয়ে যায়, অনেক পাপ অন্যায় মানুষ অজান্তে অজ্ঞাতে করে বসে, তার কাজ হল ইস্তিগফারের মাধ্যমে এই সব থেকে বাঁচার চেষ্টা করার, নেকির ক্ষেত্রে উন্নতির চেষ্টা অব্যাহত রাখার, সে সমস্ত কাজ করার চেষ্টা করা যা করার খোদা তাআলা নির্দেশ দিয়েছেন। আর নিজেদের ভিতর পরিবর্তন আনয়নের জন্য তার একটা চেষ্টা করা উচিত, সংগ্রাম করা উচিত। খোদা তাআলা যিনি ব্যাপক, যিনি অতীব দয়ালু এবং অত্যন্ত ক্ষমাশীল, তিনি ক্ষমা এবং দয়ার দৃষ্টিতে বান্দার প্রতি দৃষ্টি দেন। তো কোরআন এই আকর্ষণীয় শিক্ষা আমাদের দিয়েছে, এর জন্য কোন প্রায়শ্চিত্তবাদের প্রয়োজন নেই, কোন নবীর মৃত্যুবরণের প্রয়োজন নেই। ক্রুশে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসার অর্থ কি, এটি তিনি বিস্তারিত এই বিষয়ের উপর আলোকপাত করেছেন এবং কোন কোন অবস্থা আর কোন কোন ক্ষেত্র এমন আছে যেখানে মানুষ নিজ কর্মের জন্য দায়ী নয় আর কোন কোন ক্ষেত্র এমন আছে যেখানে নিজ কর্মের জন্য মানুষ জিজ্ঞাসিত হবে। প্রধানত খোদাতালা কখনো মানুষকে তার জ্ঞানের পরিধির বাহিরে কোন দায়িত্ব মানুষের উপর অর্পণ করেন না। যদি এটি স্পষ্ট যে খোদা কারো জ্ঞানের বাহিরে কারো উপর বোঝা চাপান না, কিন্তু একই সাথে খোদা এই দোয়া তো শিখিয়েছেন যে কুর রব্বি জিদনি ইলমা, যদিও এই দোয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেখানো হয়েছে, যা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন জ্ঞান দেয়া হয়েছে যা কেমন পর্যন্ত আগত সকল জ্ঞানের তুলনায় বেশি, সকল জ্ঞানকে পরিবেষ্টন করে রাখবে। আর কোরআন যখন নাজেল করছিলেন আল্লাহ তাআলা, তিনি জানতেন যে কোন কোন জ্ঞান ভাণ্ডার তার উপর অবতীর্ণ হবে। তখন খোদা তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে কোরআন নাজেল হওয়ার বিষয়ে তাড়াহুড়া করবে না, বরং সবসময় এই দোয়াই করো যে আল্লাহ তুমি জ্ঞান বৃদ্ধি করে যাও, তুমি জ্ঞান বৃদ্ধি করো আমার হে প্রভু। যেন তত্ত্বজ্ঞানের যে সমুদ্র তার হৃদয়ে ছিল সেই সমুদ্র যেন ক্রমশ বিস্তার লাভ করতে থাকে, ক্রমশ বিস্তৃত হতে থাকে। আর কোরআন যখন নাজেল হওয়া শেষ হয় তখনও তিনি এই দোয়াই করতেন। তাই তার মান্যকারীদেরকে কত বেশি এই দোয়ার দোয়া করা উচিত, এর প্রতি মনোযোগী হওয়া উচিত এবং নিজেদের জ্ঞানকে বিস্তৃত জ্ঞান বাড়ানোর কত চেষ্টা করা উচিত। আর এই জন্য তিনি উম্মতকে নসিহত করেছেন, জ্ঞান অর্জনের জন্য যদি চিনিও যেতে হয় জ্ঞান অর্জন করো, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য তোমরা পরিশ্রম করো আর জ্ঞান বৃদ্ধির আমৃত্য তোমরা চেষ্টা করো। আল্লাহ তাআলা, এটি সত্য যে খোদা বলেছেন কোন ব্যক্তিকে সাধ্যাতীত আল্লাহ তাআলা কষ্ট দেন না বা সাধ্যাতীত দায়িত্ব ন্যস্ত করেন না। আল্লাহ তাআলা কোন ব্যক্তি ততক্ষণ কাউকে জবাবদিহিতার সম্মুখীন করেন না যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ে তার ভিতর শক্তি, যোগ্যতা এবং সামর্থ্য সৃষ্টি না করবেন। কিন্তু একই সাথে আল্লাহ তাআলা বলেন যে প্রকৃত মুমিনকে জ্ঞান বৃদ্ধির চেষ্টা করা উচিত, যথাসাধ্য জ্ঞান বৃদ্ধির জন্য তার দোয়া করা উচিত। অর্থাৎ একটি হল সেই জ্ঞান যা খোদা তাআলা নবীদের দিয়ে থাকেন, আর সবচেয়ে বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই জ্ঞান দিয়েছেন আর একই সাথে এই দোয়া শিখিয়েছেন, ইয়া রাব্বি জিদনি ইলমান। দ্বিতীয় জ্ঞান আধ্যাত্মিক এবং জাগতিক উভয় প্রকারের জ্ঞান, যার জন্য পরিশ্রম এবং একই সাথে দোয়াও করা উচিত মোমেনকে। জ্ঞান অর্জনের জন্য যদি পরিশ্রমের কোন প্রয়োজন না হতো তাহলে রাসূলুল্লাহর এই কথা বলা অর্থহীন যে জ্ঞান অর্জন করার জন্য যদি কষ্ট সহ্য করতে হয় কষ্ট সহ্য করো, আর এর জন্য যদি সফর করতে হয় সফর করো, ভ্রমণ করো, দূর দূরান্তে যাও। কিন্তু জ্ঞান অর্জনের জন্য যোগ্যতা এবং সামর্থ্য খোদার অনুগ্রহ ছাড়া সৃষ্টি হয় না, তাই দোয়া শেখানো হয়েছে যে নিজের শক্তির উপর নির্ভর করবে না বরং দোয়ার মাধ্যমে খোদার সাহায্য চাও। যদি এই চেষ্টা করো আর প্রত্যেক ব্যক্তি নিজ সাধ্য সামর্থ্য অনুসারে যদি জ্ঞান অর্জন করে, প্রত্যেক ব্যক্তির মানসিক উর্বরতা ভিন্ন ভিন্ন ধরনের, শৈশবের তরবিয়ত, তার বড় হওয়া, তার এবং সমাজের প্রভাব পড়ে মানুষের উপর, তাই এরও খোদা তাআলা স্তর নির্ধারণ করেছেন। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সামর্থ্য অনুসারে জ্ঞান অর্জনের চেষ্টা যদি করে তাহলেই জ্ঞান ব্যাপকতা লাভ করবে। আল্লাহ তাআলা এরও স্তর নির্ধারণ করেছেন, গ্রেডস নির্ধারণ করেছেন। যাদের মস্তিষ্কের উর্বরতা কম বা যাদের জ্ঞানের অভাব প্রকৃতিগতভাবে যেমন হয়েছে বা পরিবেশের প্রভাবে যার জ্ঞান কম, তাকে আল্লাহ তাআলা সেই ব্যক্তির মতো দায়ী করবেন না যতটা উর্বর মন মানসিকতার অধিকারী লোক যারা জ্ঞান অর্জনের সকল সুযোগ পেয়েছে তাদেরকে যারা ধৃত করবেন, এদেরকে তিনি সেভাবে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করবেন না। কোদাতালা নিজ জ্ঞানের ব্যাপকতার কারণে নিঃসন্দেহে সকল পরিস্থিতিকে জানেন। তিনি যখন কাউকে কারো উপর দায়িত্বভার অর্পণ করেন সেই সব কথা সামনে রেখে দায়িত্ব দেন যা কোনো মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। যদি মানুষ নিজ সমস্ত শক্তি, খোদা প্রদত্ত শক্তি সামর্থ্যকে জ্ঞান অর্জনের জন্য কাজে না লাগায় যে জ্ঞান অর্জনের খোদা নির্দেশ দিয়েছেন, তাহলে এমন ব্যক্তি জবাবদেহিতার সম্মুখীন হবে। সেখানে লাইক লিফুল্লাহ নফসানের অর্থ হল তুমি তোমার শক্তি সামর্থ্য এবং ফ্যাকাল্টিজকে সেভাবে ব্যবহার করানো যেভাবে করা উচিত ছিল। এক মুসলমানের জন্য সবচেয়ে বড় কাজ হল ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টা করা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে সত্য সন্ধানীকে এক পর্যায়ে পৌঁছে স্থির বা স্থবির হয়ে যাওয়া উচিত, অথবা নিজ শয়তান তাকে অন্য পথে পরিচালিত করবে, যেভাবে আবদ্ধ পানি দুর্গন্ধযুক্ত হয়ে যায় পচে যায়। একইভাবে মোমেন যদি উন্নতির চেষ্টা অব্যাহত না রাখে তাহলে সে অধঃপতিত হয়। সুতরাং পুণ্যবানের উচিত ধর্মীয় জ্ঞান অর্জনের চেষ্টা অব্যাহত রাখা। মহানবী সাল্লামের তুলনায় কামেল মানুষ পৃথিবীতে কেউ আসেনি, কিন্তু তাকেও রাবে যদি এলমার নির্দেশ দেওয়া হয়েছে, তাই নিজ জ্ঞান এর উপর ভরসা করে স্থবির হয়ে যাওয়া জ্ঞান অর্জনের চেষ্টা না করা এমনটি কারো ভাবার অধিকার নেই। তাই লাইক আল্লাহ নাফসানিল্লাহ সাহার অর্থ হল নিজ সমস্ত শক্তি এবং বৃত্তিকে কাজে নিয়োজিত করে জ্ঞান অর্জনের চেষ্টা করো, এমনটি যদি করো তাহলে খোদার সন্তুষ্টি অর্জন করবে, কেননা জ্ঞানের ব্যাপকতার কারণে, অর্থাৎ সেই জ্ঞানের কারণে যা খোদা তালাকে চিনায় খোদার অন্তদেশে দান করে, খোদা সম্পর্কে বুৎপত্তি যার ফলে অর্জিত হয়, আর সেই বুৎপত্তির কারণে অন্তর্দৃষ্টির কারণে মানুষ খোদার সামনে বিনত হয় বা ঝুঁকে। যেভাবে আল্লাহ তাআলা, যেমন খোদা তাআলা কোরআনে বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় সত্য কথা হল খোদা তাআলাকে শুধু তার আলেম বান্দারাই ভয় করে, তাই জ্ঞান বৃদ্ধি হৃদয়ে খোদাভীতি সৃষ্টি করে। এখানে সে সমস্ত আলেমদের কথা বলা হয়নি যারা নাম সর্বস্ব আলেম, যারা বাহ্যিক জ্ঞান অর্জন করে অন্যদের প্রভাবিত করার চেষ্টা করে জ্ঞানের মাধ্যমে, বরং এমন তত্ত্বজ্ঞানী জ্ঞান বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বৃদ্ধির সাথে খোদা তালা সম্পর্কে তাদের বুৎপত্তিও বৃদ্ধি পেতে থাকে, প্রখর হতে থাকে। আর জিস তরফ দেখে ওহি রাহে তরে দিদার কা, অর্থাৎ যেদিকে তাকাই সেই সেই পথে আমরা তোমাকে দেখি, তো এই বিষয়টি স্পষ্ট হয় এমন লোকদের সামনে, মুসলিম ইসলামের কথা বলেছেন। এটি হল যা এটি এই বিষয়টি একজন আলেম বুঝে এবং এর ফলে সে খোদার সামনে আরো বেশি বিনত হয়, আর তখন বোঝা যায় যে জ্ঞানের জ্ঞানগত দিক থেকে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসহার অর্থ কি। দ্বিতীয় কথা যা মুসলিম ইসলামের ব্যাখ্যা থেকে আমি বুঝতে পেরেছি, যা তিনি বর্ণনা করেছেন, তা হল লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসহা বলে আল্লাহ তাআলা মানুষের সামনে স্পষ্ট করেছেন যে খোদা তাআলা সেই বিশ্বাসী পেশ করেন বা নাজেল করেন যা বোঝা মানুষের জন্য সম্ভব, অর্থাৎ এটি যেন তার জন্য সাধ্যাতীত না হয়, আল্লাহ তালা সেই শিক্ষাই নাজেল করেন, আল্লাহ তালা মানুষের সাধ্যের ভিতর শিক্ষা যা রয়েছে এমন কথাই নাজেল করেন। এই আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ তালা বলেন যে আমানা বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, অর্থাৎ তারা মোমেন আল্লাহর উপর ইমান রাখে, ফেরেশতার উপর, তার কিতাবের উপর, রসুলদের উপর ইমান রাখে, অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে পরকালের উপরও ইমান রাখে। এই ধরনের একটি হাদিস আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমরা রসুলুল্লাহর সাহচর্যে বসেছিলাম, এক ব্যক্তি যার কাপড় খুবই শুভ্র সাদা ছিল রসুলুল্লাহর কাছে আসে এবং এসে প্রশ্ন করে, রসুল করিম ইসলামের সাথে বসেন এবং প্রশ্ন করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সংজ্ঞা কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমান হল আল্লাহর উপর, তার ফেরেশতার উপর, কিতাবের উপর এবং রসুলদের উপর ইমান আনা, আর পরকালকে মানা, আর তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা। এই কথাগুলো এমন যা মানা মানুষের সাধ্যের বাইরে না, যদি ফিতরত নেক হয়, খোদার সন্ধান থাকে, তাহলে বিশ্বজগৎকে বাদ দিলাম এই পৃথিবীতেই আল্লাহ তাআলার অস্তিত্বের অনেক নিদর্শন মানুষ খুঁজে পাবে এবং খোদার সত্তার উপর বিশ্বাস বাড়ে। এরপর খোদার এই বিশ্ব বা বিশ্বকে দেখে খোদার বর্ণিত পথে চলে ফেরেশতা নিয়ে মানুষ ভাবে, ফেরেশতা সম্পর্কে চিন্তা করে, সারা বিশ্ব ব্যবস্থা এর উপর দৃষ্টিপাত করে, প্রণিধান করে, তখন মানুষ নিজ নিজ মানসিক সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে ফেরেশতার স্বরূপ মানুষের সামনে স্পষ্ট হয়। এরপর খোদা নবীদের উপর যেই কিতাব নাজেল হয়েছে, কোরআনে কারীম সেই সমস্ত কিতাবকে সত্যায়ন করেছে। কোরআন সেই সমস্ত অতীত ঐশী গ্রন্থের ভুল ভ্রান্তিকে চিহ্নিত করেছে, ঐশী গ্রন্থের কিছু শিক্ষাকে সত্যায়ন করেছে, কিছু শিক্ষা সত্যায়ন করেননি। আর কোরআনের শিক্ষার হেফাজত করে এবং আজ পর্যন্ত খোদাতালা বলেছেন যে এই কিতাবের হেফাজত এসে কোন পরিবর্তন হতে পারে না। আর এরপর ইমান রাখার আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন। আর কোরআনে আল্লাহ তালা যেই শিক্ষা দিয়েছেন তা সম্পর্কে তিনি ঘোষণা করেন যে এতে এই কোরআনে এমন কোন কথা নেই যার উপর আমল এবং অনুশীলন মানুষের সাধ্যাতীত। মহানবী সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত কোটি কোটি মুসলমানরা নিজ সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে এর উপর আমল এবং অনুশীলন করে দেখিয়েছে। এরপর রসুলদের উপর ইমানের বিষয় আসে। যদি এটি রসুলদের অস্বীকার করা হয়, তাহলে কোন জাতি যদি রসুলদের অস্বীকার করে থাকে তাহলে এটি সেই সমস্ত জাতির দুর্ভাগ্য। কিন্তু সেই সমস্ত রসুলদের শিক্ষা এবং দাবি এমন নয় যা কোনো মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে। সব নবী এই কথাই বলেছেন, তোমাদের খোদার সাথে মেলানো এবং মিলিত করা এবং তোমাদের কল্যাণের জন্য আমি এসেছি। আর আমাদের এই কর্মের জন্য তোমাদের কাছে আমরা কোনো পুরস্কার চাই না। আর প্রত্যেক বছর বলেছেন যে আমার পুরস্কার খোদাতালার কাছে, খোদার হাতে। আমার উদ্দেশ্য তোমাদের কষ্ট দেয়া নয়, বরং তোমাদের কল্যাণ এবং মঙ্গল কামনা করাই আমার কাজ। আর তোমরা আমি চেষ্টা করে যেন তোমরা পরকালের উপর ইমান রাখো, শাস্তি পুরস্কারের উপর ইমান রেখে আল্লাহ তাআলার সৎকর্ম করে খোদার কাছ থেকে পুরস্কার পাও এবং তার সন্তুষ্টির জান্নাতে প্রবেশ করো। নেক প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার মহানুভবতা দেখুন। কোন ব্যক্তি যখন কোন পাপ করে সে শাস্তি ততটাই পায় যতটা পাপ করেছে, কিন্তু পুণ্যের প্রতিদান দশ গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা। পুণ্যের দশ গুণ আল্লাহ তাআলা পুণ্যের বা নেক কর্মের দশ গুণ প্রতিদান দেন। সুতরাং নবীদের মাধ্যমে যে শিক্ষায় আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দিয়ে থাকেন বা যে দায়িত্বভার অর্পণ করেন তা তাদের সামর্থ্য এবং সাধ্য অনুসারে দিয়ে থাকেন। পূর্ববর্তী জাতিসমূহের মানসিক যোগ্যতা কম ছিল, তো শিক্ষাও সেই অনুপাতে দেওয়া হয়েছে। তো যেই মজলিসের কথা বলা হচ্ছে, জিব্রাইল রসুলুল্লাহর কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন। ইসলাম কি এই প্রশ্ন করে জিব্রাইল রসুলুল্লাহকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের প্রথম স্তম্ভ হল কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ। এরপর নামাজ সম্পর্কে প্রশ্ন করেছে। তিনি বলেন যে নামাজ, রোজা, হাজ, যাকাত এই সব হল ইসলামের খুঁটি বা স্তম্ভ। নামাজ, রোজা এইসবই ইবাদত এবং এগুলো মানুষের সাধ্যাতীত্বে আল্লাহ তাআলা এই সম্পর্কে মানুষের বোঝা চাপান না। কেউ যদি অসুস্থ হয় সে বসে বা শায়িত অবস্থায় নামাজ আদায় করতে পারে। যদি কেউ সফরে থাকে নামাজ জমা করার এবং কসরের আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। একইভাবে আল্লাহ তাআলা সফরে মানুষকে রোজা থেকে অব্যাহতি দিয়েছেন, রোজা না রাখলেও চলবে, অসুস্থ অবস্থায় রোজা থেকে মানুষকে অব্যাহতি দিয়েছেন। যাকাত যখন নিসাব পুরা হয় তখন যাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাজ, কারো যদি পথে খরচ বহনের সঙ্গতি থাকে এবং পথে নিরাপত্তা থাকে, স্বাস্থ্য থাকে, তাহলেই হাজের নির্দেশ। তো আল্লাহ তাআলা যা কিছুই দায়িত্ব অর্পণ করেছেন মানুষের সাধ্যের ভিতর সমস্ত দায়িত্ব মানুষের উপর অর্পিত হয়েছে, তার সাধ্যের বাইরে নয় বা সাধ্যাতীত নয়। আর আমি পূর্বেই বলেছি যে সকল শ্রেণীর মানুষ শিক্ষার উপর আমল করে দেখেছে। যদিও অনেক মুসলমান এই শিক্ষা অনুসারে জীবনযাপন করে না, কিন্তু কোটি কোটি মুসলমান এমন অতিবাহিত হয়েছেন এবং আছেন যারা এই শিক্ষা অনুসারে কাজ করছেন, আমল করছেন। তৃতীয় কথা যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা মসীহ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম তোমাদের জন্য আদর্শ। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। আমাদের জন্য নির্দেশ হল সমস্ত বিষয়ে চারিত্রিক শিক্ষা ইবাদতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। যদি আমাদের প্রকৃতিতে সেই শক্তি এবং সামর্থ্য না থাকত যা মুহাম্মদ ইসলামের সমস্ত পরাকাষ্ঠাকে প্রতিচ্ছায়া হিসেবে অর্জন করতে পারে, যদি এই সামর্থ্য না থাকত তাহলে এই বুজুর্গ নবীকে অনুসরণ নির্দেশেই দিতেন না। কেননা আল্লাহ তাআলা সাধ্যাতীত কোন দায়িত্ব মানুষের উপর অর্পণ করেন না। কেননা তিনি বলেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো এখানে তিনি বলেন যে সেই নবীর তোমরা আনুগত্য করো, যার ব্যাখ্যা তিনি এই শব্দের মাধ্যমে করেছেন যে প্রতিচ্ছায় স্বরূপ জেলে তরপর, অর্থাৎ সেই মানে অধিষ্ঠিত হওয়া সম্ভব নয়, কিন্তু নিজ নিজ যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে এর উপর আমল, অনুশীলন এবং এটিকে অবলম্বন করার প্রয়োজন আছে, তাই চেষ্টা করো। আর এটি প্রত্যেক মোমেনের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা মোমেনের মাঝে সেই নেকি বা সেই নেক কর্ম করার শক্তি রেখেছেন, ক্ষমতা রেখেছেন, যে নেকি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখিয়েছেন। শুধু এই কথা বলা যে আমি সেই মান অর্জন করতে পারবো না, তাই চেষ্টারও প্রয়োজন নেই, এটি শুধু এই কথা বলা খোদার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব থেকে মানুষকে অব্যাহতি দেয় না, মানুষ মুক্তি নিস্তার পেতে পারে না। আর আমি পূর্বেই বলেছি যে কোটি কোটি মানুষ এই নমুনা দেখিয়েছেন, তারা চেষ্টা করেছেন এবং এই এর উপর প্রতিষ্ঠিত হয়েছেন। এক সাধারণ মোমেন এই উত্তম আদর্শ, মহানবী সাল্লাম যে উত্তম আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ নিজ সামর্থ্য অনুসারে, ক্ষমতা যোগ্যতা অনুসারে এর উপর আমল করতে পারে, এর উপর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, সে অনুসারে আমল করা, অনুশীলন করা সম্ভব। আর এ প্রেক্ষাপটে চতুর্থ কথা হল, যদিও আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানবতার জন্য প্রেরণ করেছেন, আর তিনি যে শিক্ষা নিয়ে এসেছেন সে শিক্ষা গ্রহণ করার নির্দেশ সবাইকে দেয়া হয়েছে, আমি পূর্বে বলেছি যে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনাই মুক্তির কারণ। কিন্তু কারোর সামনে যুক্তি এবং প্রমাণ যদি স্পষ্ট না হয়, কোন ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা দায়িত্ব দেন না, তাই সেই ব্যক্তি যার উপর যুক্তি প্রমাণ স্পষ্ট হয়নি সে ধরা পাকড়াও বা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে না। তাই হযরত মুসা আলাইহিস সালাম বলেন, যার সামনে যুক্তি এবং প্রমাণ স্পষ্ট হয়ে গেছে, ইতমামে হুজ্জত হয়েছে, সে কিয়ামত দিবসে ধরা পড়ার সে জিজ্ঞাসিত হবে, এবং খোদার দৃষ্টিতে যার সামনে যুক্তি প্রমাণ স্পষ্ট হয়নি সে মুকাসিফ হলেও, সে অস্বীকার করলেও শরীয়ত তাকে কাফের আখ্যা দিয়েছে এবং শরীয়তের নিরিখে আমরা তাকে কাফেরই মনে করব, কিন্তু খোদার দৃষ্টিতে আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা অনুসারে সে ধৃত হওয়ার যোগ্য নয়। হ্যাঁ, তার সম্পর্কে আমরা এই ফতোয়া দেওয়ার অধিকার রাখি না যে সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, তার বিষয় খোদার হাতে, এতে আমাদের কোন নাক গলানোর অধিকার নেই। এখানে কথা স্মরণ থাকে যে এই এইসব কিছু বলার পর মুসলিম আসলাম বলেন যে খোদার দৃষ্টিতে যুক্তি এবং প্রমাণ আর সুমহান শিক্ষা আর আসমানি নিদর্শন প্রকাশিত হওয়া সত্ত্বেও কার সামনে সত্য স্পষ্ট হয়নি তা শুধু খোদাই জানেন, কারো ভিতরে কি আছে তা আমরা জানি না। আর সকল প্রকারের যুক্তি ও প্রমাণ উপস্থাপন এবং নিদর্শন দেখানোর পিছনে আল্লাহর সকল রসুলের উদ্দেশ্য হল নিজের সত্যতার প্রমাণ মানুষের সামনে স্পষ্ট করা। আর এমন বিষয়ে খোদা ও রসুলদের পৃষ্ঠপোষক ছিলেন, তাই কোন ব্যক্তি যদি দাবি করে যে আমার সামনে যুক্তি এবং প্রমাণ স্পষ্ট হয়নি, অস্বীকার করার জন্য এমন ব্যক্তি নিজেই দায়ী হবে, অস্বীকারের দায়ী হবে এবং সে তাকেই এই বিষয়ের জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সকল প্রকারের যুক্তি প্রমাণ মহান শিক্ষা আসমানে নিদর্শন এবং সকল প্রকারের পথ প্রদর্শন সত্যিও যুক্তি এবং প্রমাণ বা সত্যের সত্যতা কেন তার সামনে স্পষ্ট হয়নি, যদিও দলিল প্রমাণ স্পষ্ট করা ছাড়া আল্লাহ তাআলা কাউকে ধৃত করেন না, কিন্তু ইসলাম এবং আহমদীয়তের শত্রুদের এটি ভাবতে হবে যে কোথাও এটি আত্মপ্রতারণা নয়, তো এটি এ কথা বলা যে আমাদের সামনে যুক্তি প্রমাণ স্পষ্ট হয়নি এটি আত্মপ্রতারণা নয়। তো পৃথিবীতে যত ফাসাদ বিপদাপদ এবং যত বিপদাপদ রয়েছে সেগুলো খোদার পক্ষ থেকে সত্যের সত্যতার নিদর্শন স্বরূপ নয়, তো কেননা এখন একজন দাবিকারকও রয়েছেন। এ প্রসঙ্গে পঞ্চম কথা, খোদা তালা কাণ্ড জ্ঞানহীন কথা মানতে কাউকে বাধ্য করেন না বা করতে পারেন না, আর এমন কথা না মানার কারণে খোদা কাউকে দায়ী করেন না। কোরআনে অগণিত স্থানে হাকিম শব্দ ব্যবহার হয়েছে, প্রতিটি কথা খোদা তালার প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ, আর আল্লাহ তালা প্রত্যেক বিষয়ের নির্দেশ দেন প্রজ্ঞার নিরিখে, যে নির্দেশেই তিনি কোরআনে নাজেল করেছেন তা আসলে প্রজ্ঞারই বর্ণনায় নাজেল হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি প্রেরণ করেছেন আর যে সমস্ত কাজ মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য করা আবশ্যক সেগুলোর ভিতরে একটি হল প্রজ্ঞার প্রসার, হিকমতের প্রসার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কে যখন আগত এক সন্তানের জন্য দোয়া শেখানো হয়েছে তাতেও হিকমতকে বা প্রজ্ঞাকে বিশেষভাবে দৃষ্টিতে রাখা হয়েছে। হিকমত কি? হিকমত হল প্রজ্ঞা এবং ইনসাফকে জারি করা, জ্ঞানকে পরিপূর্ণতা দেয়া, আর প্রজ্ঞার অর্থ হল প্রত্যেক কথার যুক্তি উপস্থাপন। যখনই কোন নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা তা করা বা না করার কারণ তিনি বর্ণনা করেছেন, এটাই যুক্তির দাবি। যেমন মদ আর জুয়া থেকে যেখানে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সে নির্দেশ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ইয়াস আলুনা কানিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফাহিমা। তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো যে এ দুটো কাজ বড় পাপের কারণ, বড় পাপ হয় আর এতে অনেক ক্ষতি রয়েছে, এর অনেক ক্ষতি আছে, কিন্তু এতে মানুষের জন্য কিছু উপকারিতাও রয়েছে, কিন্তু এর ক্ষতি এবং পাপ উপকারিতা থেকে অনেক বেশি। তো মদ পান করতে বারণ করা হয়েছে, এর কারণ হল নেশাগ্রস্ত অবস্থায় যেখানে মানুষ ইবাদত নষ্ট করে সেখানে সমাজের শান্তি ও এতে বিঘ্নিত হয়, আর এটি এখন প্রমাণিত সত্য যে মদ্যপি যখন এক ঢোক বা এক গ্লাস মদ পান করে তার ব্রেইনের সহস্র সহস্র কোষ এতে প্রভাবিত হয়। তাই এই যুক্তির নিরিখে মদ পান করতে নিষেধ করা হয়েছে। আর জুয়াড়িদেরও একই অবস্থা, জুয়াড়ি এত বেশি আসক্ত হয়ে যায় যে সে ইবাদত থেকে বঞ্চিত থাকে এবং কোনো কিছুর চেতনা থাকে না, চেতনা হারিয়ে ফেলে, অবৈধভাবে পয়সা উপার্জনের চেষ্টা করে, সময় অযথা নষ্ট করে, পারিবারিক দায়িত্ব পালন করে না, বিবেককে কাজে না লাগিয়ে মদ এবং জুয়ার পাপে যারা নিমজ্জিত তারা কথায় কথায় খেপে যায়। কিন্তু মদ বা অ্যালকোহল সামান্য মাত্রায় মানুষের উপকারিতার জন্য ঔষধে যদি ব্যবহার হয়, মানব জীবন রক্ষার জন্য যদি ব্যবহার সেখানে এটি যায়, হোমিও ঔষধে এটি ব্যবহার হয়, অন্যান্য ঔষধেও এর ব্যবহার রয়েছে, কিন্তু এত হালকা মাত্রায় ব্যবহার হয় যে এতে মানুষের নেশা হয় না, কিন্তু খাঁটি মদ যারা পান করে সামান্য পান করলেও তারা নিজের ক্ষতি করে, আর ধীরে ধীরে এই অভ্যাস বৃদ্ধি পেতে থাকে, অভ্যাস ভয়াবহ রূপ নেয়। অল্প পানে অভ্যস্ত যারা তারা বেশি পান করা আরম্ভ করে, সেই কারণে স্বল্প পরিমাণ মদ থেকেও বারণ করা হয়েছে। একইভাবে ইসলামে রোজার যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের পিছনে প্রজ্ঞাবাহিক মতো ইসলাম বর্ণনা করেছে। মানুষ যদি চিন্তা করে তাহলে নামাজ এবং রোজার নির্দেশ সম্পর্কে যদি সে ভাবে এবং চিন্তা করে তাহলে সে বুঝবে যে খোদার প্রতিটি নির্দেশ মানুষের কল্যাণের জন্য, তাকে স্বাস্থ্যবান এবং সুশৃঙ্খল জীবন অভ্যস্ত করার জন্য শিক্ষা দেওয়া হয়েছে। এই সমস্ত জিনিস করতে বারণ করা হয়েছে তা মানুষের কল্যাণের জন্য, যা করতে বলা হয়েছে তা মানুষের উপকারার্থে, মানব জীবনের জন্য তা আবশ্যক। এক কথায় খোদার প্রতিটি নির্দেশের পিছনে প্রজ্ঞা কাজ করছে, হিকমত রয়েছে। হিকমত বা প্রজ্ঞার বিষয়টি স্পষ্ট না করে খোদা তাআলা বলেন না যে এটি করো বা এটি করো না। মানুষের সহ্যের বাহিরে খোদা তাআলা কারো উপর বা ক্ষমতার বাহিরে বা তার বৃত্তির ঊর্ধ্বে কোন নির্দেশ দেননি। আল্লাহ রহিম, তিনি তোমাদের উপর মৃত প্রাণীর মাংস, রক্ত, শুকরের মাংস এবং সেই সমস্ত প্রাণীর মাংস হারাম যাদের আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করা হয়েছে। কিন্তু যে ব্যক্তি এইসব ব্যবহারে বাধ্য, কিন্তু যে সীমা লঙ্ঘনকারী নয় এবং বিদ্রোহীও নয়, তার কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বারবার দয়া প্রদর্শনকারী। তো এই যে শিক্ষা, এটি যুক্তিসম্মত, এটি বিবেকসম্মত, আর মানববৃত্তির সহ্য শক্তির দিক থেকেও উন্নত মানের শিক্ষা। যদি প্রাণের হুমকি থাকে তাহলে এই হারাম বস্তু ব্যবহার করতে পারো, কিন্তু শুধু প্রাণ রক্ষার জন্য, শুধু নিঃশ্বাস প্রশ্বাসকে নিশ্চিত বা ধরে রাখার জন্য, কিন্তু যথাসাধ্য এগুলো এড়িয়ে চলার চেষ্টা করো। আর হারাম এবং হালালের পার্থক্যকে যতটা সম্ভব স্পষ্টভাবে স্মরণ রাখবে। সপ্তম কথা যা স্মরণ রাখার যোগ্য তা হল খোদা তালার নির্দেশ মানবীয় শক্তির অধীনে, মানুষের শক্তির বাহিরে নয়। মুসলিম ইসলাম বলেন যে আয়াত থেকে স্পষ্টভাবে প্রতিভাত হয় যে খোদার নির্দেশ এমন নয় যার যে অনুসারে চলা সম্ভবই নয়, আর শরীয়ত এবং হুকুম বা নির্দেশ আদেশ নিষেধ খোদা তালা পৃথিবীতে নিজের অহংকার বাগ্যিতা আর কোন প্রকারের গর্ব বা অহংকার প্রকাশের জন্য শিক্ষা নাজেল করেননি, অর্থাৎ এই কথা বলার জন্য শিক্ষা নাজেল করেন যে সব শক্তি আমার বা কোন পাহেলিকায় মানুষকে, এমন পাহেলিকায় মানুষকে ঠেলে দেয়া যার কোনো সমাধান সে খুঁজে পাবে না, এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা নাজেল করেননি। শরীয়ত এবং শরীয়তের শিক্ষা খোদা তাআলা পৃথিবীতে নিজের বাগ্যিতা, উদ্ভাবনী এবং আইনি দক্ষতা আর মানুষকে ধাঁধায় নিমজ্জিত করার জন্য নাজিল করেননি, আর তিনি এইভাবে পূর্বে সিদ্ধান্ত করে রাখেননি যে কোথায় বাজে দুর্বল মানুষ আর কোথায় শিক্ষার উপর আমল করা বা প্রতিষ্ঠিত, অর্থাৎ খোদা তাআলা কোন সমস্যায় নিমজ্জিত করার জন্য শিক্ষা নাজেল করেননি, অর্থাৎ এই বেহুদা বাজে দুর্বল মানুষ আমার শিক্ষার উপর আমল করতেই পারবে না। মুসলিম ইসলাম বলছে যে খোদা তালা এই ধরনের বৃথা কার্যকলাপের ঊর্ধ্বে। তারপর অষ্টম কথা এই সম্পর্কে যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, শিক্ষার উপর আমলে যে শর্ত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তা প্রত্যেক ব্যক্তির মানসিক, দৈহিক, জ্ঞানগত এবং সামাজিক অবস্থার নিরিখে দিয়েছেন, আর প্রত্যেক ব্যক্তির নিজ জ্ঞান জ্ঞানগত অবস্থা এবং মানসিক আর দৈহিক যোগ্যতার দিক থেকে শিক্ষার উপর আমল এবং প্রতিষ্ঠিত হতে বাধ্য হবে, এর জন্য তারা জিজ্ঞাসিত হবে। কিন্তু খোদা তালা যে অবশ্য করণীয় কাজ মানুষের জন্য নির্ধারণ করেছেন তা নিজের সামর্থ্য অনুসারে করা প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক। এক হাদিসে আছে যে গ্রাম্য ব্যক্তি গ্রাম্য মানুষ রসুল্লাহর কাছে আসে এবং ইসলাম সম্পর্কে প্রশ্ন করে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইসলাম হল 24 ঘন্টায় 5 বেলার নামাজ পড়া। সে ব্যক্তি আবার প্রশ্ন করল যে এছাড়া কোন নামাজ আবশ্যক কিনা, তিনি বললেন না, হ্যাঁ যদি নফল বা অতিরিক্ত নামাজ পড়তে চাও তাহলে পড়তে পারো। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক মাস রোজা রাখা মুসলমানদের জন্য আবশ্যক। সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন এছাড়া কোন রোজা আবশ্যক কিনা, তিনি বলেন যে হ্যাঁ যদি নফল রোজা রাখতে চাও রাখতে পারো। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের কথা বলেছেন, সে যাকাতের কথা শুনে সে ব্যক্তি বলল যে এছাড়া কোন জাকাত আছে কিনা, রাসূলুল্লাহ বললেন যে না, হ্যাঁ যদি অতিরিক্ত সদকা করতে চাও করতে পারো। সে ব্যক্তি এরপর চলে যান এবং যাওয়ার সময় বলে যান যে আল্লাহর কসম এর তুলনায় বেশিও করবো না আর কমও করবো না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সেখানে উপবিষ্ট লোকদেরকে বলেন যে যদি এ ব্যক্তি সত্য যদি সত্য বলে থাকে তাহলে সে সফল কাম হবে। প্রত্যেক ব্যক্তি নিজ শক্তি এবং সামর্থ্য আর সাধ্য যোগ্যতা অনুসারে কাজ করে। অনেকে রাসূলুল্লাহ সাল্লাম নফল কাজ করার নির্দেশ দিতেন। নবম কথা হল কোরআনের সমস্ত শিক্ষা আমলযোগ্য এর উপর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, অনুশীলন করা সম্ভবের কথা আমি পূর্বে বলেছি। এমন কোন নির্দেশ নেই যা মানুষের জন্য বোঝা হতে পারে। এভাবে পূর্বেই এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রকৃত মোমেন মহানবী সাল্লামের আদর্শ অনুসরণ করে এবং অনুকরণের চেষ্টা করা হয়েছে। আয়েশা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার জীবন কোরআনি শিক্ষার প্র্যাকটিক্যাল চিত্র বা ব্যবহারিক চিত্র। সুতরাং নিজ নিজ অবস্থান এবং সামর্থ্য সাধ্য অনুসারে প্রত্যেক ব্যক্তির সে শিক্ষার উপর আমল করা উচিত, তার এটি খোদা তালার দাবি। তিনি বলেন যে কোন মোমেনকে বিনা কারণে তিনি কষ্ট দেন না, তাই যে শিক্ষাই তিনি দিয়েছেন, যে আদেশেই দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির সাধ্যের ভিতর সেই নির্দেশ তাকে দেওয়া হয়েছে। দশম কথা হল খোদা তালা প্রত্যেক ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখান যেন নবীর ওয়াহি এবং এলহামের কিছুটা বুৎপত্তি মানুষ অর্জিত হয়, মানে যেন বুঝতে পারে। যদি কোন সত্য স্বপ্ন মানুষ কখনো না দেখে তাহলে নবীদের দাবিকে সে মিথ্যা সর্বস্ব ভাববে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন যে নবী পৃথিবীতে আসেন তার নবুয়ত ওয়াহি এবং ইলহামকে বোঝার জন্য প্রত্যেক ব্যক্তির ফিতরত বা প্রকৃতিতে আল্লাহ তাআলা একটি শক্তি রেখেছেন, সেই শক্তি হল স্বপ্ন। যদি কোনো ব্যক্তি জীবনে কখনো সত্য স্বপ্ন না দেখে সে মানবেই না যে এলহাম বা ওয়াহি বলতে কোনো কিছু আছে। আর খোদার এটি বৈশিষ্ট্য, খোদার এটি বিশেষত্ব যে তিনি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, প্রত্যেক ব্যক্তির ভিতর তিনি বৈশিষ্ট্য রেখেছেন। চোর ব্যভিচারীরাও সত্য স্বপ্ন দেখে থাকে। একাদশতম কথা হল শৈশব এবং যৌবনের পূর্বের বয়স উদাসীনতার ভিতর কেটে যায়। একইভাবে যাদের বিবেক বুদ্ধি কম, যারা মানসিক প্রতিবন্ধী, তাদের শিক্ষার উপর আমল না করা বা শিক্ষার উপর প্রতিষ্ঠিত না হওয়া জন্য তারা জিজ্ঞাসিত হবে না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে জীবনের প্রারম্ভিক যুগ উদাসীনতার যুগ, এর জন্য খোদা জিজ্ঞাসা করবেন না, প্রশ্নের সম্মুখীন করবেন না। তিনি নিজেই বলেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। দ্বাদশতম কথা হল যদি যৌবন পুরো সচেতনতা বিবেক বুদ্ধি খাটিয়ে সকল অঙ্গ প্রত্যঙ্গের শক্তি থাকতে যদি খোদার শিক্ষার উপর আমল না হয় তাহলে এই কারণে মানুষ জিজ্ঞাসিত হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে একটি যুগ অর্থাৎ যৌবন যৌবনকালে মানুষ কিছু করতে পারে, কেননা তখন অঙ্গ প্রত্যঙ্গ শক্তি পায়, অঙ্গ প্রত্যঙ্গের শক্তি থাকে। আর এই যুগেই অবাধ্য আত্মা মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ করে, মানুষকে অধীনস্থ রাখতে চায়। এই যুগেই আসলে জিজ্ঞাসিত হওয়ার যুগ, আর পরিণামকে শুভ করার যুগ এটি। কিন্তু এত সমস্যায় মানুষ আক্রান্ত থাকে যে যদি চেষ্টা করা না হয় তাহলে এই যুগটাই জাহান্নামে নিয়ে যায় মানুষকে, আর মানুষ দুর্ভাগ্য নিয়ে দুর্ভাগ্যের সাথে জীবনের পরিণতি ঘটে। আর যদি পুরো সাবধানতার সাথে সচেতনতার সাথে যৌবন কাটানো হয় তাহলে আল্লাহ তাআলার ফজলে আশা করা যায় যে পরিণাম শুভ হবে। সুতরাং যদিও খোদা তাআলা কোন ব্যক্তির উপর সাধ্যাতীত বোঝা চাপান না, যে নির্দেশ তিনি দিয়েছেন যে সমস্ত কাজ না করার বা বর্জনের নির্দেশ দিয়েছেন, মানুষ যদি সে মোতাবেক জীবনকে পরিবর্তনের চেষ্টা না করে, আর খোদা তাআলা তাঁর ব্যাপক রহমত এবং ক্ষমার যে শুভ সংবাদ দিয়েছেন সেটিকে যদি কাজে না লাগায়, আর মানুষ নিজেই শক্তি এবং সামর্থ্য সাধ্যের সিদ্ধান্ত করে বসে এবং আল্লাহর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে মুসলিমুল ইসলাম বলেন যে এটি মানুষকে জাহান্নামে নিক্ষেপের কারণ হয়। আল্লাহ তাআলা স্বয়ং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা বলার পর বলেন যে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, সে যে ভালো কাজ করবে তা তার জন্য কল্যাণকর, আর যে মন্দ কাজ সে করেছে বা করবে তার কুফল তার বিরুদ্ধেই, তার নিজের স্বার্থের বিরুদ্ধেই যাবে। পুণ্যের জন্য কাসাব শব্দ বর্ণনা করা বলা হয়েছে, যা সহজে করা যায় যদি ইচ্ছা থাকে নাকি মানুষ নাকি এটা ফিতরত সম্মত কাজ। কিন্তু মানুষ দুর্ভাগ্যবশত ফিতরত পরিপন্থী কাজ করে, সে একটি সাবের রাস্তা অবলম্বন করে, কৃত্রিম ভাবে সে পাপ করতে হয় তাকে। নৈতিক শক্তি যথাস্থানে যথাযথভাবে ব্যবহার না করার কারণে সেই পথে মানুষ অগ্রসর হয় যে পথ খোদার দৃষ্টিতে পছন্দনীয় নয়, আর সে মনে করে যে এটি সহজ রাস্তা। কিন্তু পাপে এবং পঙ্কিলতায় সে যখন নিমজ্জিত হয়ে যায় তখন সে বোঝে যে আমি ভুল পথে চলে এসেছি। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু ইক্তিসাব শব্দ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পাপ মানুষ সেই পাপেরই শাস্তি পাবে, যেই পাপ পরিকল্পিত ভাবে বা যে পাপ করার সে প্রতিজ্ঞা করে সেই পাপ সে ছাড়ে না, পরিত্যাগ করে না, জেনেশনে পাপ করতেই থাকে। সুতরাং খোদা তাআলা কোন ব্যক্তির উপর সাধ্যাতীত দায়িত্বভার অর্পণ করে না, আর এমন শিক্ষাও তাকে দেন না, শিক্ষা অনুসরণের নির্দেশনা যা মানতে গেলে সে নিজেকে তাকে কষ্টের মুখে পতিত হতে হবে, আর তিনি ক্ষমা এবং মার্জনা করেন। মানুষ যদি পাপে ধৃষ্ট হয়ে ওঠে এবং অনবরত সে পাপ করতে থাকে তাহলে এমন পাপের সে শাস্তি পাবে। তাই আমাদের প্রিয়, আমাদের বড় দয়ালু খোদা এই আয়াতের শেষ অংশে আমাদের দোয়া শিখিয়েছেন যেন নেক কাজের প্রতি দৃষ্টি থাকে যা সর্বাবস্থায় প্রকৃতিসম্মত, আর সেই শিক্ষার উপর আমল মানুষের সাধ্যের ভিতর মানুষের জন্য সম্ভব। বলা হয়েছে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা ওয়া আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া আফু আন্না ওয়া আগফির লানা ওয়া আরহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু, যদি আমরা ভুলে যাই বা ভুল হয়ে যায় তাহলে শাস্তি দিও না। হে আমাদের প্রভু, তুমি আমাদের উপর সেভাবে দায়িত্বভার অর্পণ করো না যেভাবে আমাদের পূর্ববর্তীদের উপর দায়িত্ব অর্পণ করেছিল। হে আমাদের প্রভু, আমাদের সেই বোঝা চাপাবে না যা বহনের শক্তি আমাদের নেই। আমাদের মার্জনা করো, ক্ষমা করো, আমাদের প্রতি দয়া দ্রোহ তুমি আমাদের প্রভু, কাফের জাতির বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করো। সুতরাং আত্মশুদ্ধির জন্য এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ দোয়া। আত্মশুদ্ধি হলেই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহার সঠিক জ্ঞান এবং বোধপত্তি অর্জিত হবে। অত্যন্ত বিনয়ের সাথে মানুষের এই দোয়া করা উচিত, হে আমাদের প্রভু, এই নেক কাজ না করার কারণে আমাদের ধৃত করোনা, বা যা করতে ভুলে গেছি তার জন্য আমাদের ধৃত করোনা, আর আমাদেরকে যেন সে সকল লোকদের পরিণতি দেখতে না হয়, সে সকল লোকদের মতো যেন আমাদের পরিণতি না হয় যাদের প্রতি তুমি অসন্তুষ্ট ছিলে। এটি এই কারণে নয় যে আমরা বিদ্রোহী ছিলাম বা আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম, এই কারণে আমরা এই দোয়া করছি না, বা তোমার শিক্ষার প্রতি ভ্রক্ষেপহীনতার কারণে দোয়া করছে না, বরং ভুল ভ্রান্তি যা মানুষ ভুলে যায়, ভুল করা মানুষ মাত্রই ভুল করে, সেই কারণে অনেক সময় কোন কাজ আমরা করতে পারিনি। তাই হে খোদা, যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করো না যারা অভ্যাসজনিত ভাবে এমন অপকর্ম করে। এরপর অত্যন্ত বিনয়ের সাথে এক মোমেন এই দোয়াও করে যে হে খোদা, আমাদেরকে আমরা জেনে শুনে যে সমস্ত কাজ করিনি বরং ভুলবশত অনেক কাজ এমন হয়ে গেছে, সেই সমস্ত কাজের জন্য আমাদেরকে ধৃত করো না, আর আমাদের উপর যে বোঝা তুমি অর্পণ করেছ সেই অর্পণ করো, সেই বোঝা যেন আমাদের পূর্ববর্তী জাতির বোঝার মতো না হয়, বরং আমাদেরকে সেই বোঝা বহনের তৌফিক দাও, আমাদের দায়িত্ব পালনের তৌফিক দাও, নতুবা আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারে যারা শাস্তি পেয়েছে। যদিও খোদা তালা বলেছেন যে আমি কোন ব্যক্তিকে সাধ্যাতীত দায়িত্ব কোন ব্যক্তির উপর অর্পণ করি না, কিন্তু প্রকৃত মোমেন এবং খোদাকে যে ভয় করে তার কাজ হল বিনয়ের সাথে খোদাতালাকে তার এই উক্তির দোহাই দিয়ে খোদাতালার কাছে দোয়া করা হচ্ছে যে হে আল্লাহ, কোথায় আমার কর্মের দোষে আমার সাধ্যাতীত কোন বোঝা আমার উপর চাপায়ও না, আমার সাথে সর্বদা মার্জনা করো, সর্বদা সবসময় ক্ষমার চাদরে আমাকে আবৃত রাখো হে আমার প্রভু, আর আমি যেন সবসময় তোমার রহমত এবং দয়া থেকে অংশ পাই, আর যেই ঈমান গ্রহণের আমাকে তুমি তৌফিক দিয়েছ তার উপর যেন সর্বদা প্রতিষ্ঠিত থাকতে পারি এবং ঈমানের ক্ষেত্রে যেন উন্নতি করি, আর আমার আমার দুর্বলতা যেন শত্রুকে কখনো আমার ঈমানকে নষ্ট করার সুযোগ না দেয়, বা আমার কারণে যেন আমার ধর্ম বা আমার জামাত বদনাম না হয়। অনেক সময় এক ব্যক্তির ভুল এবং ভ্রান্তি সমষ্টিগতভাবে জামাতকে পরীক্ষার মুখে ঠেলে দিতে পারে, তাই এখানে হাম বা বহু বচন ব্যবহার হয়েছে, আর এইভাবে জামাত হিসেবে পরস্পরের জন্য দোয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যেন সম্মিলিত প্রভাব পড়ে দোয়ার, আর এর ফলে সমষ্টিগত পবিত্রতার দিকে যেন দৃষ্টি নিবদ্ধ হয়, আর জামাতও যেখানে ব্যক্তিগত পবিত্রতার দিকে দৃষ্টি নিবদ্ধ হবে সেখানে জামাত ও শত্রু সকল অনিষ্ট থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল শিক্ষার উপর আমাদের সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে কাজ করার আমল করার তৌফিক দিন, আর এই সমস্ত কাজ করার যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আমাদের শক্তি সামর্থ্য এবং যোগ্যতা আর সাধ্যকে সামনে রেখে নির্দেশ দিয়েছেন, আমরা যেন স্থবির না হয়ে যাই, বরং সকল ক্ষেত্রে খোদা তাআলা যেন আমাদেরকে ব্যাপকতা দান করেন, বিস্তৃত করেন, আর জামাত হিসাবে উন্নতির রাজপথে যেন আমরা দ্রুত এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের দোয়া গ্রহণ করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.